নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, প্রাণের থেকে যার প্রিয় প্রেম, এমন প্রেমিক কোথায়? প্রাণের থেকে যার প্রিয় প্রেম, এমন প্রেমিক কোথায়? পাপি তো নয় পাপ ভিন্ন, পাপি তো নয় পাপ ভিন্ন, এ কথা শুনেছ কোথায়? যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আজকের আপনাদের কাছে 50 এবং 51 গীত নিয়ে আলোচনা করব। আমরা দেখি পঞ্চাশের গীত আসফের প্রথম গীত। পুরাতন নিয়মে মন্দিরে যে সমস্ত গায়ক গায়িকা ছিলেন তাদের মধ্যে তিনজন প্রধান, একজন হলেন হেমন, দ্বিতীয় আসফ এবং তৃতীয় হল এথন। হেমন পিতার নাম জোয়েল, লেবি বংশের। আসফ লেবি বংশের, ইনি কেবল গায়ক নন, গানের শিক্ষকও ছিলেন। আসফের রচিত গীতগুলোর মধ্যে হতে 12টা গীত গীতসংগীতায় যুক্ত হয়েছে। আসফের পিতার নাম বেরিখেয়। আসফ হেমনের ভাই এবং গানের সময় তাঁর দক্ষিণে দাঁড়াতেন। এথন এর পিতার নাম হল কিশি, লেবি বংশীয়। গীতসংহিতা সংগ্রহের মধ্যে এথানের একটি মাত্র গীত আছে। পঞ্চাশের গীত বিচার বিষয়ক গান। এই গানে আমরা দেখব এবং দেখানো হয়েছে এখানে ঈশ্বর তার প্রজাদের বিচার করতে আসছেন, সেই সঙ্গে দুষ্টদেরও বিচার নিষ্পত্তি করবেন। আসুন আমরা প্রথম তিনটি পদ পাঠ করি পঞ্চাশের গীতে। ঈশ্বর সদাপ্রভু, ঈশ্বর কথা কইয়াছেন, সূর্যের উদয় স্থান অবধি অস্ত স্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। সিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না, তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য। তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত সত্য বাক্য যা তুমি আমাদেরকে দিয়েছ, এবং তুমি আমাদেরকে নতুন নতুন বিষয় শিক্ষা দিচ্ছ। তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার চালানো আশীর্বাদের জন্য। আজও তুমি আমাদের সঙ্গে কথা বলো, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, প্রত্যেককে যোগ্যরূপে তোমার আরাধনায় রত থাকতে এবং তোমার ইচ্ছা জানতে সাহায্য করো, প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবন বাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি এখন আপনাদের কাছে পঞ্চাশের গীত নিয়ে আলোচনা করছি। প্রথম তিনটি পদ একটু আগেই পাঠ করেছি, আর গীতের শুরুতেই আমরা ঘোষণা শুনতে পাচ্ছি, পরাক্রমী ঈশ্বর আসছেন। কেমন সুন্দর গৌরবময় প্রত্যাশা, আমাদের ঈশ্বর আসছেন। প্রত্যেক বিশ্বাসীর মনে ওই একই আশা জেগে আছে। প্রত্যেক বিশ্বাসী তাঁরই আগমনের প্রতীক্ষায়, প্রভুর দ্বিতীয় আগমন। গীত ৯৬ গীতিকার বলেছেন, আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমস্ত বনরাজি গান করুক। কেন? কারণ তিনি আসছেন। পুরাতন নিয়মে মসিহের আগমনের বিষয়টা দুটো দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই। ভাওবাদীদের দর্শন ও ভাববাণীর মধ্যে মসিহের বা খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমন মিশে আছে। তথাপি বিশ্লেষণ করলে প্রথমত তাঁর দুঃখভোগের ছবি প্রথম দেখি, যেমন যিশয়া ভাববাদী পুস্তকের ৫৩ অধ্যায়, এবং পৃথিবীতে তাঁর ক্ষমতা ও গৌরবময় জীবনের কথা, যেমন যিশয়া ভাববাদী পুস্তকের ১১ অধ্যায় শান্তিরাজ ও তাঁর রাজত্বের বিষয়, জিরমীয় তাঁর ২৩ অধ্যায় মসিহ আপন প্রজাদের সংগ্রহ করবেন, যিহেজকেল ভাববাদী তাঁর ৩৭ অধ্যায় ইসরায়েলের ভাবি মনোপরিবর্তন ও পুনঃস্থাপন, এই সমস্ত বিষয় উল্লেখিত রয়েছে। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর তাঁর ১ অধ্যায় ১০ থেকে ১১ পদে মঙ্গলের দিন বলা হয়েছে, যখন মসিহের দ্বিতীয় আগমন হবে। মসিহের প্রথম ও দ্বিতীয় আগমনের বিষয়টা মানুষকে হতবুদ্ধি করে দিয়েছে। প্রথম আগমন বিষয় তাঁর জন্ম কুমারীর গর্ভে, যেমন যিশাইয় ভাওবাদী দর্শনে পেয়েছিলেন। এরপর যোহন বাপ্তাইজক ঘোষণা করলেন স্বর্গরাজ্য সন্নিকট, এবং প্রভু যীশু স্বয়ং ওই একই কথা দিয়ে তাঁর প্রচারাভিযান শুরু করলেন। মথিলিখিত সুসমাচারের ৪ অধ্যায় ১৭ পদে দেখি যে ইসরায়েল জাতি অবশ্যই মসিহের অপেক্ষা করছিলেন, তিনি রাজ্য স্থাপন করবেন, তিনি দাউদের সিংহাসন পুনঃপ্রতিষ্ঠা করবেন। প্রভু যীশু কেবল বললেন স্বর্গরাজ্যের সন্নিকট। ঈশ্বরের মন্ত্রণা ও পরিকল্পনা অনুযায়ী প্রথম সুযোগ ইসরায়েলের রাজ্য গ্রহণের জন্য প্রস্তুত হও, দ্বিতীয়ত সমগ্র মানব জাতির জন্য তোমরা প্রস্তুত হও ঈশ্বরের রাজত্বের জন্য। কিন্তু ইসরায়েল জানল প্রথম থেকেই রাজাকে, এবং প্রত্যাখ্যানও করল, বধ করল। রাজা নিজেই ঘোষণা করছিলেন যে তাঁকে ক্রুশে প্রাণ দিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, পিতার কাছে গৌরবের সাথে ফিরে যেতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, তিনি আবার আসবেন। বাইবেলের নতুন নিয়মে প্রেরিত তার ১ অধ্যায় ১১ পদে লেখা আছে, আর তাহারা শুক্ল বস্ত্র পরিহিত দুইজন পুরুষ কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেইরূপে উনি আগমন করিবে। এই প্রতিজ্ঞা উক্তি প্রেরিত পত্রাবলী ও প্রকাশিত বাক্যের বিষয়বস্তু। প্রথমত আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়টা কোন একটা প্রক্রিয়া নয়, কিন্তু ঘটনা, সম্পূর্ণ ব্যক্তিগত বাস্তব। এ নয় যে ভাববাদী লিখেছেন বা পত্র লেখকেরা আবেগে উন্মাদনায় প্রলাপ বকেছেন, না, বিষয়টা স্বর্গীয় পবিত্র ও সত্য, ঠিক যেমন তার প্রথম আগমন প্রমাণ করে দিয়েছে যে ভাববাণী সত্য। দ্বিতীয়ত, প্রভু দ্বিতীয় আগমন তিনটে বিষয়ের সঙ্গে যুক্ত। এক হল মণ্ডলী, দুই হল ইসরায়েল, তিন হল মনুষ্য জাতিবৃন্দ। তার আগমনে মণ্ডলী উত্থাপিত এবং বিশ্বাসী মৃতগণ সহ উত্থাপিত হবে। ইসরায়েল অবশিষ্টাংশের একত্রীকরণ ও রাজ্যস্থাপন হবে, আর বর্তমান রাজনৈতিক ব্যবস্থার লোপ, বিচার ও সমস্ত কিছু স্বর্গীয় রাজ্যের আশ্রয় গ্রহণ। আসুন আমরা পঞ্চাশের অধ্যায় চার পদ দেখি। পঞ্চাশের গীতের চার পদে লেখা আছে, তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন স্বীয় প্রজাদের বিচারের জন্য। ঈশ্বর বিচার শুরু করার পূর্বে প্রচুর সাক্ষী চান। তিনি স্বর্গ হতে সাক্ষীদের ডাকছেন, তিনি পৃথিবী থেকেও সাক্ষীদের ডাকছেন। তিনি চান তার বিচার হবে নিখুঁত, ধর্মময়। প্রকৃত সাক্ষীর মধ্য দিয়ে দোষ প্রমাণ করবেন। প্রভু যীশুর বিচারের সময় আপনারা জানেন কোন সাক্ষী না থাকায় যাজকেরা কয়েকজন মিথ্যা সাক্ষীকে দাঁড় করিয়ে দিলেন, কিন্তু তাদের সাক্ষ্যের মধ্যে মিল ছিল না, ভিন্ন হয়েছিল। পাঁচ পদে দেখি, আমার সাধুদিগকে আমার কাছে একত্র করো, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে। এই সাধু কারা? ইসরায়েল সন্তানেরা, যিহুদিরা, যাদের সাথে এবং যারা ঈশ্বরের সাথে নিয়মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেই সিনয় পর্বতে। যাত্রাপুস্তক তার চব্বিশের অধ্যায় সাত থেকে আট পদে দেখি, ঈশ্বরীয় প্রতিজ্ঞা ও নিয়ম স্থাপন। আর তিনি অর্থাৎ মসি নিয়ম পুস্তকখানি লইয়া লোকেদের কর্ণগোচরে পাঠ করিলেন। তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব। পরে মসি সেই রক্ত উৎসর্গের রক্ত লইয়া লোকেদের উপরে প্রক্ষেপ করিয়া কহিলেন, দেখো এ সেই নিয়মের রক্ত যাহা সদাপ্রভু তোমাদের সহিত এই সকল বাক্য সম্বন্ধে স্থির করিয়াছেন। পঞ্চাশের গীতের ছয় পদে দেখি, আর স্বর্গ তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে, কেন ঈশ্বর স্বয়ং বিচারকর্তা। প্রভু যীশুখ্রিস্টই বিচারে বসবেন, কেন তিনি আসছেন বিচার করতে। ঈশ্বর কর্তৃক মনোনীত ও প্রেরিত, তাকেই বিচারের সকল ক্ষমতা দেওয়া হয়েছে। যোহনলিখিত সুসমাচারের পাঁচের অধ্যায় ২২ পদে সেই কথাই লেখা আছে, কারণ পিতা কাহারও বিচার করবেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন। পঞ্চাশের গীতে ফিরে আসি সাত পদে, হে আমার প্রজাগণ শুনো, আমি বলি, হে ইসরায়েল শুনো, তোমার বিপক্ষে সাক্ষ্য দিই, আমি ঈশ্বর তোমার ঈশ্বর। বাইবেলে পুরাতন নিয়মে যাত্রাপুস্তকের কুড়ির অধ্যায় ২ পদে ঈশ্বর বলছেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। আপনি যদি সেই সময় জিরুসালামে থাকতেন, যখন সুন্দর মন্দির ছিল এবং মানুষ ঈশ্বরের আরাধনা করতে সেই মন্দিরে আসত, আপনি হয়তো ঈশ্বরকে এই প্রশ্ন করতে বাধ্য হতেন সব দেখে শুনে, হে ঈশ্বর, তুমি কি এইসব উপাসকদের নিন্দা করবে, তারা নিয়মিতভাবে মন্দিরে আসে? বর্তমানে অনেকেই রবিবার সকাল বা সন্ধ্যায় গির্জা যাওয়ার মতন, এছাড়া প্রার্থনা সভায় যাওয়া, সেদিনে সেই সব উপাসক অথবা আজকের দিনের উপাসক উইপোকার মতো খুবই ব্যস্ত। মন্দিরে বা গির্জার চারিদিকে কেবল মন্দিরে যাওয়া, গির্জা যাওয়া রুটিন মাফিক বা অভ্যাসবশত এটাই কি সব? এতেই কি ঈশ্বরের সাথে সকল সম্বন্ধ স্থাপিত হয়ে গেল? প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই ও বোন, আজকের দিনে আমরা যদি ওনাদেরই একজন হই, প্রতি রবিবার উপাসনায় যাচ্ছি, মণ্ডলী কাজে খুবই ব্যস্ত, সবই সুন্দর, কিন্তু ঈশ্বরের সাথে যদি আমাদের সম্বন্ধ না থাকে, আমাদের যাওয়া আসা সবই বৃথা। তাই প্রভু যীশুর মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাতে ঈশ্বর আপনার আমার জীবনে প্রীত হবেন। পঞ্চাশের গীতে আট থেকে দশ পদ আমরা দেখি, এখানে আমরা দেখতে পাই ঈশ্বর বলছেন, তুমি যখন তোমার বলিদান উৎসর্গ করতে নিয়ে আসো, তখন কি মনে করো যে তুমি অনেক কিছু আমাকে দিলে? সকল পশুই তো আমার। জিরেমিয় ভাববাদী পুস্তকের সাতের অধ্যায় ২২ থেকে ২৩ পদে এই কথা বলছেন, বস্তুত যেদিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিংবা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়াছিলাম কিংবা আজ্ঞা দিয়াছিলাম এমন নয়, বরং তাহাদিগকে এই আজ্ঞা দিয়াছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত করো, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব ও তোমরা আমার প্রজা হইবে। আর আমি তোমাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিই সেই পথে চলিও, যেন তোমাদের মঙ্গল হয়। আবার মিখা বাহাবাদী পুস্তক দেখি, তার ছয়ের অধ্যায় ছয় থেকে আট পদে এই কথা লেখা আছে, আমি আপনাদের হয়ে পাঠ করছি, আমি কি রইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব? আমি কি হোম্বলি লইয়া একবর্ষীয় গোবৎসরীহকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রভায় কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরে ফল দান করিব? হে মনুষ্য, যা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? পঞ্চাশের গীতের ১২ পদে লেখা আছে, আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেন জগৎ তাহার সমস্তই আমার। প্রিয় বন্ধু, স্বর্গে তো ক্ষুধা নেই। প্রকাশিত বাক্যে ১৭ অধ্যায় ১৬ পদে লেখা আছে, আর সৃষ্টিকর্তার ক্ষুধিত হওয়ার প্রশ্ন ওঠে না। তবুও মনে করুন, যদি তিনি ক্ষুধিত হন, অবশ্যই তিনি তার সৃষ্ট বস্তুর কাছে খাদ্য চাইবেন না, তিনিই তো যোগান দেন। ১৫ পদে লেখা আছে পঞ্চাশের গীতে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। ঈশ্বর তাঁর প্রজাদের তাঁর কাছে আহ্বান করছেন। তিনি চান না যে তাঁর সন্তানেরা পাপে ভেসে যাক। পঞ্চাশের গীতের ২১ এবং ২২ পদে আমরা দেখি, তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রইয়াছি। তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন, আমি তোমাকে ভৎসনা করিব, তোমার সাক্ষাতে সমস্তের বিনাশ করিব। তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদেরকে বিদীর্ণ করি আর উদ্ধার করিবার কেহ না থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর কেবল মাত্র ইসরায়েলকে এই কথা বলছেন না, আমাদেরও বলছেন। তিনি নীরব থাকেন বলে এ নয় যে তিনি কিছু দেখছেন না, শুনছেন না বা বুঝছেন না। আর এ কথাও ঠিক নয় যে তিনি সকল মন্দতার স্বীকৃতি দিচ্ছেন। ঈশ্বর বলেন, একদিন আসছে যেদিন আমি তোমার সকল দুষ্টতা তোমার চোখের সামনে মেলে ধরব। পঞ্চাশের গীতের শেষ পদে লেখা আছে, যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সেই আমার গৌরব করে, যে ব্যক্তি নিজ পথ সরল করে তাহাকে আমি ঈশ্বরে পরিত্রাণ দেখাইব। যে আত্মায় ও সত্যে তাঁর স্তব করে সেই ঈশ্বরে গৌরব করে, যে তার পাপ স্বীকার করে সে পরিত্রাণ লাভ করে। কত সুন্দর কথা! আসুন আমরা এখন আর গীত সংগীতার ৫১ গীত থেকে পাঠ এবং আলোচনার জন্য প্রস্তুত হই। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে আমি ৫১ গীত নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রধান বাদ্যকরের জন্য দাউদের সঙ্গীত। বৎসেবার কাছে তার গমনের পর, অর্থাৎ দাউদের গমনের পর, যৎকালে নাথন ভাওবাদী তার কাছে আসলেন তৎকালীন। ঘটনাটা দাউদের জীবনে বিরাট একটা কালো দাগ। এই ঘটনার মধ্যে দিয়ে দাউদ প্রথমত সপ্তম আজ্ঞা লঙ্ঘন করলেন, ব্যভিচার করিও না। দ্বিতীয়ত ষষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করলেন, নরহত্যা করিও না। ষষ্ঠ আজ্ঞা সরাসরি লঙ্ঘন না করে নরহত্যা করালেন। বৎসেবার স্বামী উরিয়কে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে ঠেলে দিয়ে মেরে দিলেন। উরিয় দাউদের বীর সেনানীদের মধ্যে একজন ছিলেন এবং দাউদের আজ্ঞাবাহী ছিলেন। লজ্জাজনক ওই ঘটনার পর দাউদ একেবারে চুপ করে রইলেন, কিছুই করলেন না, কিছুই বললেন না। দাউদ যা করেছিলেন রাজার কাজ বলে অন্যান্য দেশে তৎকালে নিশ্চিন্তে চালিয়ে দেওয়া যেত, কারণ রাজার উপর কোনো কথা, কোনো প্রতিবাদ করার অধিকার কারও ছিল না। মিশর, বাবিলন, পলেস্টীয়, ইদম অথবা মোয়াবে ওই রকম ঘটনা আকছার হতো। রাজার কামনা বাসনা চরিতার্থ করতে প্রজারা, অধস্থান কর্মচারীরা সবাই বাধ্য ছিল। একজন প্রচারক একসময় বলেছিলেন, যখন আমরা একগাছা বাঁকা লাঠিকে এক জায়গায় রাখি, তখন মনে হয় একটা আরেকটাকে সোজা করে বার করে দিতে চায়। ওই অঞ্চলের ওই সময়ের রাজা হিসাবে দাউদ যা করেছিলেন সে বিষয়ে কেউই মুখ খুলতে চায়নি বা ওদিকে নজরও দেয়নি। কিন্তু মনে রাখব, ঈশ্বরের চোখে বিষয়টা মহাপাপের বিষয়। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল দাউদ ছাড়া বোধহয় এখন ছাড়া পেয়ে গেলেন, কিন্তু মনে রাখবেন, দাউদ ঈশ্বরের লোক ছিলেন এবং জগতের লোকের চোখ এড়ালেও ঈশ্বরের লোকের পার পাবার উপায় নেই। দাউদ নীরব, ঈশ্বরও নীরবে অপেক্ষা করছেন ও দাউদের প্রতি লক্ষ্য রাখছেন। দাউদ মুখ খুলছেন না, সত্য হাবে ভাবে কিছু প্রকাশও করছেন না, কিন্তু সত্যি কথা বলতে কি, দাউদ নিদারুণ যন্ত্রণাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। মনে শান্তি নেই, চোখে ঘুম নেই, শরীরে যেন দুর্বল হয়ে পড়ছে। গীতসংহিতা ৩২-এ দাউদ তার মনের অবস্থা ব্যক্ত করেছেন। আর এখানে লেখা আছে, আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। একটা অবর্ণনীয় অবস্থার মধ্যে ছিলেন, কারণ গীত ৩২ সেখানে লেখা আছে, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। ঈশ্বর নাতন ভাওবাদীকে নিযুক্ত করলেন রাজা দাউদকে চেতনা দেবার জন্য, এবং নাতন ভাওবাদী বিশেষ কথা আছে বলে দাউদের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। দাউদের সামনে উপস্থিত হয়ে নাতন ভাওবাদী একটা গল্প শুরু করলেন। নাতন ভাওবাদী বললেন, রাজা একটা গল্প শুনুন, পরে বিচার করবেন। আপনার রাজ্যের এক নগরে দুজন ব্যক্তি ছিলেন, একজন অতি ধনী, তার পশুপালও অনেক, মেষ ভেড়াও প্রচুর, অন্যদিকে অপরজন দরিদ্র এবং তার একটা মেষ ব্যতীত আর কিছুই ছিল না, কেউ ছিল না। সেই মেষটিকে সে খুব ভালোবাসত, নিজের থালে খেতে দিত, নিজের বাটিতে জল পান করাত, শোবার সময় বুকের মধ্যে রাখত, কন্যার মতো তাকে যত্ন করত। এমন সময় একজন পরিব্রাজক ওই শহরে এসে ধনী ব্যক্তির আতিথ্য গ্রহণ করেন। ধনী ব্যক্তি ওই পথচারী অতিথিকে আপ্যায়ন করার জন্য নিজের মেষ বা ছাগের মধ্যতে একটা না নিয়ে ওই দরিদ্র ব্যক্তির মেষটি হরণ করল এবং ওই মেষ দিয়ে অতিথি সেবা করল। এই পর্যন্ত শুনে রাজা দাউদ প্রচণ্ড ক্রোধে ভেঙে পড়লেন এবং ফেটে পড়লেন এবং বললেন, অবশ্যই ওই ব্যক্তি মৃত্যুযোগ্য, এবং যে মেষ হরণ করেছে তার বদলে তার কাছে থেকে চতুর্গুণ ফিরিয়ে দেওয়া হোক, কেননা লোকটি অন্যায় করেছে এবং তার মনে ওই বিষয়ে কোনো দুঃখ নেই। এই ঘটনা আমরা পাই ২ সামুয়েল ১২:১-৬ পদে। এরপরেই এল নাটকীয় মুহূর্ত, এবং আমরা দেখি যে বাইবেলে উক্ত সাহসী ব্যক্তিদের মধ্যে নাতন ভাওবাদী একজন। দাউদের মুখের কথা শেষ হওয়া মাত্র নাতন ভাওবাদী কাল বিলম্ব না করে চড়াস্বরে আঙ্গুল দেখিয়ে দাউদকে বললেন, সেই ব্যক্তি আপনি। দাউদ যখন ওই কথা শুনলেন তখন তার সামনে তিনটে পথ খোলা রইল। ১, দাউদ বলতে পারতেন, নাতন ভাওবাদী যা বলছেন সব ভুল কথা, উনি আমাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। ২, দাউদ ধীরে তাঁর রাজদণ্ড তুলে নিয়ে কোনো কথা না বলে কেবলমাত্র নাথনের দিকে বাড়িয়ে দিতেন, এবং মুহূর্তের মধ্যে রক্ষসেনারা নাথনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাহিরে নিয়ে গিয়ে বধ করত। এর জন্য রাজার বিচার কোনোদিনও কেউ করতে পারত না। আর এখনকার বিচারে গেলে উচ্চ আদালত বলতেন, জোরপূর্বক এবং ভীতি প্রদর্শন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, সুতরাং দাউদ নির্দোষ। তৃতীয় পথ ছিল দাউদের সামনে নিজের দোষ স্বীকার করা এবং তিনি দোষী মেনে নেওয়া, এবং দাউদ এই তৃতীয় পথটি বেছে নিলেন। দাউদ একজন সাধারণ ব্যক্তি ছিলেন না, ঈশ্বর কর্তৃক মনোনীত রাজা। রাজার সকল কিছু করার ক্ষমতা ছিল, সকল বিচারের ঊর্ধ্বে রাজা, কারো সাহস হয় না রাজার দিকে আঙুল দেখাবে। কিন্তু নাতন ভাওবাদী দেখালেন এবং দাউদ দোষ স্বীকার করে নিলেন। এরপর আমরা ২ সামুয়েল ১২:১০-১৪ দেখি দাউদ তার মাথা নত করে নাতন ভাওবাদীকে বললেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। আর যেহেতু দাউদ পাপ স্বীকার করলেন, অনুতপ্ত হলেন, নাথন দাউদকে বললেন, সদাপ্রভু আপনার পাপ দূর করলেন, আপনি মরবেন না। ঈশ্বর অবশ্যই পাপের দণ্ড দেন, এবং নাথন দাউদকে যদিও বললেন যে আপনি মরবেন না, কিন্তু সেই সঙ্গে পাপের দণ্ডের কথা শুনিয়ে দিলেন, যে আপনি আপনার ওই মন্দ কাজের মধ্যে সদাপ্রভুর শত্রুদের সুযোগ করে দিলেন তার অগৌরব করার, সুতরাং আপনার নবজাত পুত্র অবশ্যই মরবে। গীতসংগীতা ৫১-এর এইটাই পটভূমি। জগতে অনেক মহান ব্যক্তি তাদের দোষ স্বীকারোক্তি লিখেছেন, কিন্তু ৫১-গীতে দাউদের লেখা অনুতাপ পূর্ণ স্বীকারোক্তি অতুলনীয়। গীতসংগীতা ৫১-র এই গীতটি সুন্দরভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হল বিবেকের ক্রন্দন এবং পাপের জন্য দোষী, ৫১:১-৩ পদ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে পাপের স্বীকারোক্তি ও ক্রন্দন এবং ঈশ্বরের করুণায় ক্ষমা, ৪:৮, এবং তৃতীয়ত পরিষ্কৃত হবার জন্য ও সহভাগিতা লাভের জন্য ক্রন্দন, ৯:৬ পর্যন্ত। আমরা দেখি যে বিবেকের দংশনে ক্রন্দন ও পাপের জন্য দোষীকৃত। আসুন আমরা দাউদ কি স্বীকারোক্তি দেন আমরা প্রথম তিনটি পদ পাঠ করি। হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে শুচি করো, কারণ আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। পাপ জিনিসটাই সর্বদা জটিল, দাউদ পাপ বুঝাতে অনেক শব্দ ব্যবহার করেছেন। আবার বাইবেলে ঈশ্বর আরও অনেক অনেক কথা পাপের বিষয় বলেছেন। মোট কথা, পাপ বিষয়টাই জটিল, উত্তমতা সর্বদা সরল। উদাহরণস্বরূপ বলি, মনে করুন আমি আমার পিছন দিয়ে এক গাছা লাঠি লুকিয়ে রেখে বললাম যে আমার পিছনে যে লাঠিটা আছে সেটা একটা বাঁকা লাঠি। আপনারা চিন্তা করুন লাঠিটা কেমন। এখন আপনারা নানাভাবে চিন্তা করবেন, কেননা বাঁকা লাঠি হাজার রকমভাবে বাঁকা হতে পারে এবং আপনাদের দুজনের চিন্তা কখনো একরকম হবে না। অথচ আমি যদি বলি আমার পিছনে একটা রুলার লুকিয়ে রেখেছি, আপনারা সঙ্গে সঙ্গে কল্পনা করে নেবেন সরল ও গোল এক টুকরো লম্বা কাঠ। দুজন কেন, সবার চিন্তা একই রকম হবে। পাপ বলতেই জটিলতা, উত্তম বলতেই সরলতা। দাউদ প্রথমেই পাপকে শাস্ত্রীয় নির্দেশ লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ঈশ্বর নির্দেশ বেঁধে দিয়েছেন, আর সেই নির্দেশ লঙ্ঘন করাটাই সেটা হচ্ছে পাপ। কেমন নির্দেশ! প্রত্যেক মানুষের জন্য বা সমগ্র মনুষ্য জাতির জন্য ঈশ্বর কতগুলি দৈহিক, নৈতিক ও কিছু আত্মিক নিয়মাবলী রেখেছেন, এবং ওই নিয়মাবলীর পায়রে পা বাড়ালেই সেটা হল পাপ। প্রিয় বন্ধু, দাউদ তার পাপ এবং তার সমস্ত মন্দের জন্য ক্ষমা চেয়েছিলেন, তাই ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি এই সুন্দর সময় সুযোগের জন্য এবং তোমার জীবন্ত বাক্যের জন্য। তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে দেখালে এবং অনুভব করতে সাহায্য করলে যে কার্য তুমি সমাধা করেছ, তাতে আমরা যেন বিশ্বাসে অগ্রসর হই। আমাদের হৃদয়কে তুমি উত্তোলিত করো এবং তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার উপরে আস্থা রাখতে সমর্থ হই। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
সে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
সে নামে যায় ভাই শয়তান দূরে চলে, মনের দ্বার ভেঙে প্রভু যিশু কথা বলে। সে নামে যায় ভাই শয়তান দূরে চলে, মনের দ্বার ভেঙে প্রভু যিশু কথা বলে। যে নামে খঞ্জ হেঁটে যায় এমন নাম কোথায়, যে নামে খঞ্জ হেঁটে যায় এমন নাম কোথায়, যে নামে বোবা কথা কয়, যে নামে বোবা কথা কয়, এমন দয়াল কোথায়। যিশু নাম, যিশু নাম,
যিশু নাম, যিশু নাম।